wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.
Alhamdulillahi Rabbil Alameen wa salatu wa salamu ala Sayyidil Mursaleen Amma ba'ad fa'udhu billahi minash shaitanir rajim Bismillahir Rahmanir Rahim As-salatu wa salamu alayki ya Rasulallah wa ala alika wa ashabiki ya Habiballah As-salatu wa salamu alayki ya Nabiyallah wa ala alika wa ashabiki ya Nurallah প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে যার নাম হচ্ছে সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে। আপনারা যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি এখন দেখছেন সকলকে জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে শুরুতে আমরা নবী পাক সাহিবে লওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার কি পরিমাণ ফজিলত রয়েছে তা সম্পর্কে শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, যে ব্যক্তি দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। আসুন আমরা একবার মহাপদ নিয়ে দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমরা প্রতিদিন এক একটি বিষয়ের উপর আলোচনা করে থাকি। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সফলকে। জি হ্যাঁ, আমরা সকলেই চাই যাতে আমরা আমাদের জীবনে সাকসেস হই, সফল হই, এবং প্রত্যেকটা মানুষ যে সেক্টরে থাকুক না কেন, যদি সে স্টুডেন্ট থাকে তাহলে সে চাইবে যাতে সে ভালো কোনো রেজাল্ট করুক, ভালো কোনো জব করুক, এবং যে জব করে সে চাইবে তার পদবি যতটুকু রয়েছে তার চেয়ে ভালো কোনো গ্রেডিং এ সে পদ পাক বা তার মর্যাদা বৃদ্ধি পেয়ে যাক। বা যারা ব্যবসা করছে তাদের চাই যে তারা ব্যবসায়ের মধ্যে কিভাবে লাভ করে আরো বেশি সফল হবে। এই সকল কিছুর মধ্যে আমাদের জেহেনটা, আমাদের মন মানসিকতা ঝুঁকে থাকে যে আমরা কিভাবে সফল হতে পারবো যে সেক্টরে থাকুক না কেন। এবং মহিলারাও চায়, ইসলামী বোনরাও চায়, তারা যে সেক্টরে আছে তারা সেখান থেকে কিভাবে সফল হবে। তারা আচ্ছা, অনেকে আছে যে আমরা মানুষকে খুশি করব, মানুষকে খুশি করে মানুষের মন কিভাবে জয় করব। মানুষের মন জয় করাটাও কিন্তু একটা সাকসেসের বিষয়, অর্থাৎ সফলতার একটা ধাপ। তো যে যে সেক্টরে থাকুক না কেন সফল হতে চায়, কিন্তু আসলে সফল ব্যক্তিকে, সফল কি সে যে ভালো ভালো চাকরি করছে, ভালো ব্যবসা করছে, ভালো নামি দামি গাড়ি আছে, বাড়ি আছে, ইনি কি সফল, নাকি যে ব্যক্তি আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে পেরেছে, যে ব্যক্তি আখিরাতকে কামিয়াব করতে পেরেছে, যে ব্যক্তি কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবে, যে ব্যক্তি হাশরের দিন সওয়াল জবাব থেকে নিরাপদ থাকবে, যে ব্যক্তি পুলসিরাত পার হতে পারবে, নাকি উনি সফল। ইনশাআল্লাহ আজাওয়াজাল আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার জন্য আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন মুবাল্লিকে দাওয়াত ইসলামী মিরাজ ভাই। ওনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন আমরা শুরুতেই আমার রমজান ভাই থেকে নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
صلی علی رسولنا صلی علی محمد السلام عليك يا نور الهدى 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 السلام عليك عليك يا نور الهدى مصطفى راغما مرحبا مرحبا مصطفى راغما مرحبا مرحبا مجتبى راغما مرحبا مرحبا السلام عليك يا نور الهدى 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 مرحبا يا مصطفى اهلا وسهلا مرحبا 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 مرحبا يا مصطفى 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 اهلا وسهلا مرحبا السلام عليك يا نور الهدى 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 যার কোনায় কোনায় নূর আছে বিশে যার কোনায় কোনায় নূর আছে বিশে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে যার কোনায় কোনায় নূর আছে বিশে যার কোনায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে আসসালাম আলাইকা ইয়া নূর আল হুদা আসসালাম আলাইকা ইয়া নূর আল হুদা السلام عليك يا نور الهدى جر فولتي نور قوليتي نور جر فولتي نور قوليتي نور بجاري نور قوليتي نور بجاري نور قوليتي نور জর ফুলিতে নূর গলিতে নূর বাজারে নূর গলিতে নূর মোর প্রান্তর বন পর্বত সব নূরে নূর যে মোর প্রান্তর বন পর্বত সব নূরে নূর যে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে আসসালাম আলাইকা ইয়া নূর আল হুদা 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 সদা বসন্ত থাকে মদিনার বাগানে সদা বসন্ত থাকে মদিনার বাগানে সদা বসন্ত থাকে মদিনার বাগানে এসে দেখো সোনালি সময় এখানে সদা বসন্ত থাকে মদিনার বাগানে এসে দেখো সোনালি সময় এখানে চতুর্দিকে সুবাসিত যার সরবে চতুর্দিকে সুবাসিত যার সরবে আমার প্রিয় মদিনার কিশান যে আমার প্রিয় মদিনার কিশান যে আসসালামু আলাইকা ইয়া নূরাল হুদা 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 مرحبا يا مصطفى اهلا وسهلا مرحبا مرحبا يا مصطفى اهلا وسهلا مرحبا مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى اهلا وسهلا مرحبا আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হাবিবাল্লাহ মারহাবা 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 ইয়া মুস্তাফা মারহাবা 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 ইয়া মুস্তাফা আলা ওয়া সালাল মারহাবা আসসালামু আলাইকা ইয়া নূর الهدى السلام عليك يا نور الهدى মদিনার খাকে রাখে খোদা শিফা মদিনার খাকে রাখে খোদা শিফা সকল রোগে এখানে আছে দাবা সকল রোগে এখানে আছে দাবা সব রোগ মালায় দূর হয় এর বরকতে সব রোগ মালায় আমার প্রিয় মদিনার কিশান যে 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 আসসালামু আলাইকা ইয়া নূরাল হুদা 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 আবার মদিনারি মনোরম বাগানে আবার মদিনারি মনোরম বাগানে আতারে হাজিরে শোভা শোভ্রভূমি আবার মদিনারি মনোরম বাগানে আতারে হাজিরে শোভা শোভ্রভূমি যদিও প্রিয় আমল আসসালামু আলাইকা ইয়া قيامة مرحبا هكا قيامة مرحبا هكا قيامة مرحبا حضور قيامة مرحبا قر نور قيامة مرحبا اچھے قیامت مرحبا سچے قیامت مرحبا اول قیامت مرحبا آخر قیامت مرحبا توسین قیامت مرحبا یاسین قیامت مرحبا اعلی قیامت مرحبا بالا قیامت مرحبا مکی قیامت مرحبا مدنی قیامت مرحبا نبی را گو من مرحبا نوری را گو من مرحبا طه را گو من مرحبا مرحبا یا مصطفی اهلا و سهلا 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 مرحبا
আমাদের চ্যানেল দর্শক বিন্দু আজকে আমরা বিষয় নিয়েছি সফলকে। তো মিরাজ ভাই থেকে এখন শ্রবণ করবো যে আসলে সফল ব্যক্তিকে
সফলতা আসলে দুই ধরনের, একটা হচ্ছে দুনিয়াবী সফলতা, একটা হচ্ছে পরকালীন সফলতা। দুনিয়াবী সফলতা হচ্ছে সৎ পথে উপার্জন করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং হালাল হারাম মেনে চলা, আর সর্বোপরি কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করা।
এরপর আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার ব্যাপারে, যদি আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি, আমরা ঝগড়া বিভেদ থেকে বিরত থাকি, আমরা একে অপরের খেয়াল খবর রাখি, গরিব দুঃখীদের আমরা যদি খেয়াল করি, এদের যদি আমি অন্ন যোগা দিতে পারি বা অন্ন খাওয়াইতে পারি অথবা তাদের সহযোগিতা করতে পারি, বিপদে যদি পাশে দাঁড়াতে পারি, এগুলো এক প্রকার সফলতা। এরপর আমার এই যে রুজি রোজগারের মধ্যে আমি হালাল হারাম এগুলো বিবেচনা করি না। তো দুনিয়াবী সফলতার মধ্যে একটা হচ্ছে আমি হারাম থেকে বেঁচে যাব এবং হালাল উপার্জন করব, এটাও একটা সফলতা। আর সর্বোপরি সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে যেভাবে চলার কথা বলা হয়েছে সেভাবে যদি চলি, এটা হচ্ছে দুনিয়াবী সফলতার লক্ষণ বা দুনিয়াতে সফলতা অর্জন করা। পরকালীন সফলতা কি? আমলনামা ডান হাতে বেশ পাওয়া, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সুপারিশ পাওয়া, হাউজে কাউসার এর পানি পান করার সৌভাগ্য অর্জন করা, বিজলির আকারে পুলসরাত পার হওয়া, এরপর আরশের নিচে স্থান পাওয়া, জান্নাত লাভ করা, এগুলো হচ্ছে পরকালীন সফলতা।
বেশ,
তাহলে সফলতা দুই ধরনের, একটা হচ্ছে দুনিয়াবী, একটা হচ্ছে পরকালীন। পরকালীন সফলতা অর্জন করার জন্য আর দুনিয়াবী সফলতা অর্জন করার জন্য দুটোটাই আমাকে জমিনের মধ্যে কি করতে হবে, নির্ধারণ করতে হবে। আমি জমিনে যতক্ষণ থাকব ওই দুটো সফলতার বিষয়ে আমাকে লক্ষ্য রাখতে হবে।
জি,
দুনিয়াবী সফলতা অর্জন করতে গিয়ে আমরা অনেক সময় দেখা যায় অনেক প্রকার রাস্তা খুলে ফেলি। এই রাস্তা খোলার মধ্যে আমরা সফলতা অর্জন করতে গিয়ে নিজের কথা চিন্তা করতে গিয়ে অপরকে বাদ দিই বা অপরকে ডিঙিয়ে নিজে যাওয়ার চেষ্টা করি, এতে করে অনেক সময় হিংসা, পরনিন্দা, গীবত, মিথ্যা, চুগলি এগুলোর আশ্রয় নিতে হয়।
বেশক,
নিজের সফলতা করার জন্য অপরের ক্ষতি করারও আমরা অনেক সময় চেষ্টা চালিয়ে যাই। তো এভাবে সফলতা আমরা দুনিয়াবি অর্জন করে ফেলি অনেক সময়, বা সফলতা অর্জন করতে গিয়ে আমি পরকালের ব্যাপারে একেবারেই ভুলে যাই, উদাসীন হয়ে যাই। দুনিয়াবি সফলতার মধ্যে দুটো সফলতা আছে, একটা হচ্ছে মন্দ কাজগুলো সফলতা অর্জন করার চেষ্টা, আর একটা হচ্ছে
ভালো কাজ,
ভালো কাজ করে সফলতা অর্জন করার ইচ্ছা। তো আমরা মন্দ কাজ করে যখন সফলতা অর্জন করতে যাই তখন আমার দুনিয়াও নষ্ট হয়ে যায়, পরকালও নষ্ট হয়ে যায়। আমি যে সফলতার কথা চিন্তা করছি দুনিয়াতে, আমি আমার বাড়ি হবে, একটা বাড়ি হলে আরেকটা বাড়ি হবে, একটা গাড়ি হলে আরেকটা গাড়ি হবে, একটা ইন্ডাস্ট্রি থাকলে আরেকটা ইন্ডাস্ট্রি করার, এগুলোর পিছনে আমি যখন ছুটতে থাকি না তখন আমার কিন্তু পরকালের সফলতার কথা আমরা ভুলে যাই। কারণ পরকালকে কামিয়াব করার জন্য আল্লাহকে রাজি করতে হবে, তার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকেও রাজি করতে হবে, কিন্তু এই ব্যাপারে আমরা উদাসীন। এখানে কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা
ইরশাদ করতেছেন, কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, আর কেউ এমন বলে হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আমাদেরকে আখিরাতে কল্যাণ দাও আর আমাদেরকে দোযোগের আজাব থেকে রক্ষা করো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে আমাকে আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও এবং আমাদেরকে দোযোগের আজাব থেকে রক্ষা করো। তাহলে আমার দুনিয়ার কল্যাণও দরকার, আখিরাতের কল্যাণও দরকার, দুনিয়ার সফলতা আমার প্রয়োজন আছে এবং জাহান্নামের আজাব থেকেও বাঁচার সে ভয় আমাদের আছে।
মিরাজ ভাই, আপনি তো বলতেছেন যে দুনিয়াতে সফলতা হচ্ছে যে এই এই জিনিসগুলা, এখন ভাই আমি রোজি রোজগার করবো নাকি আপনার মানে এগুলা দেখবো? আমি রোজি রোজগার করতে গেলে তো আমি নামাজ পড়তে পারতেছি না, আমি আমার ছেলে সন্তানের জন্য যখন চিন্তা করতেছি তখন আমার টাইম হচ্ছে না নামাজ পড়ার, আমি যখন ব্যবসা বাণিজ্য করতেছি আমার মিথ্যা না বললে চলতেছে না, তারপরে আমার যখন আত্মীয় স্বজনদের হকের ব্যাপারে আসে তখন আমি ওদের হকগুলো আদায় করতে গেলে আমি নিজের হকগুলা আমার ছুটে যাচ্ছে, আমার জিনিসগুলো আমি প্রাপ্য জিনিস পাচ্ছি না, তো এই ব্যাপারে আপনার কি মত?
আসলে এগুলো হচ্ছে আমরা দুনিয়াবী লোভে পড়ে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছি।
বেশক
আমরা অল্প রুজিতে সন্তুষ্ট অর্জন করতে পারছি না, এরকম একটি ওয়াকিয়া সাইয়েদুনা আব্দুর রহমান বিন আলী জাওজি রহমতুল্লাহ তাআলা আলাইহি খুব সুন্দর একটি শিক্ষণীয় ঘটনা তুলে ধরলেন উনুইল হিকায়তের মধ্যে। তা আমি ঘটনাটি একটু সারমর্ম বলছি। একজন ব্যক্তির ঘরে হঠাৎ আশ্চর্যজনক একটা সাপ দেখা গেছে।
আচ্ছা,
ওই সাপটা কি? ওই সাপ তার স্বর্ণের ডিম দিত, প্রতিদিন একটা করে স্বর্ণের ডিম দেওয়া শুরু করেছে। তো ওই যার ঘরে ডিম দেওয়া শুরু করেছে সে অত্যন্ত খুশি এবং সে তার পরিবারের সবাইকে বলে দিয়েছে এই ব্যাপারে যেন কাউকে না বলে, গোপন রাখে বিষয়টা, জানাজানি হলে হয়তো ভাগ বসাতে আসবে বা জানাজানি হলে তার থেকে এটা কেড়ে নিয়ে সম্ভাবনা আছে। তো সে একদিকে ভয় ছিল ওই স্বর্ণের ডিমটা যদি আবার অন্য কেউ নিয়ে নেয় শত্রুতা করে, তো এটা গোপন রাখার বিষয়ে পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিদিন একটা করে স্বর্ণের ডিম দিচ্ছে। একদিন হঠাৎ করে ওই সাপটি ওই মালিকের ছাগলকে সবল দিল, সবল দেওয়ার সাথে সাথে ওই ছাগলটা ছটপট করতে করতে সাথে সাথে ওখানে মারা গেল। ওই ছাগলটা মারা যাওয়ার পরে এটার বীজে এত গভীরতা তাও তখন বুঝতে পারলো না, পরিবার সবাই বলতে লাগলো যে এই সাপটি আমাদের আজকে ছাগলকে সবল মেরে মেরে ফেললো, আমাদের এই সাপটাকে রাখা উচিত না, মেরে ফেলা দরকার, এই সাপটাকে মেরে ফেলবো। তখন বাবা লোভ করতে গিয়ে বলতে লাগলো তোমরা এই ভুল করতে যেও না, সাপকে মেরে ফেললে স্বর্ণ ডিম পাওয়া বন্ধ হয়ে যাবে। এরপরে কি হয়েছে, কিছুদিন গেল, যেতে না যেতে ওই মালিকের একটি গাঁদা ছিল, ওই গাঁদাটাকে ছবল মেরে মেরে ফেলেছে। তখন মালিকের ওই মালিকের অন্তরে একটু ভয় ভীতি জন্মালো, বলতে লাগলো এভাবে যদি হয় তো আমার পরিবার কাউকেও মেরে ফেলবে, এভাবে ভয় করতে লাগলো। যখন ভয় করতে লাগলো সন্তানরা যখন সিদ্ধান্ত নিল যে মেরে ফেলবে, তো বাবা আবার লোভে পড়ে গেল, বলতে লাগলো দেখো হয়তো গাদাই মেরেছে আর কি, আর আমাদের তো এই কাউকে সবল দেয় নাই, আমাদের পরিবার তো সালামত আছে, দেখো আমরা যদি এই গাদার জন্য যদি এই সাপটিকে মেরে ফেলি
স্বর্ণের ডিম
পাওয়া বন্ধ হয়ে যাবে। লোভের চাহিদা বেড়ে গেল। এখন বাবার কথা শুনে আর সন্তানরা পরিবাররা কি করলো সেটাকে ভুলে গেল। এভাবে ভুলে গিয়ে প্রায় দুই বছর কেটে গেল, দুই বছর কাউকে কোনো ক্ষতিও করলো না, দুইটা বছর এবার প্রতিদিন একটা করে স্বর্ণের ডিম পেতে লাগলো। এরপর দুই বছর পর হঠাৎ করে সে তার সন্তানকে ছবল মেরে দিল,
ওই মালিকের সন্তান,
মালিকের সন্তানকে, মালিকের সন্তানকে ছবল মারার সাথে সাথে ছটপট করতে লাগলো, ডাক্তার আনলো, কোনো লাভ হলো না, সাপের বিষটা এত কঠিন যে তার চামড়াগুলো ফাটা শুরু করে দিল, টাস টাস করে ফাটা শুরু করে দিল। বাবা ছটপট করতে লাগলো, কান্নায় চিৎকার দিয়ে দরফলাতে লাগলো, কিন্তু সন্তানকে বাঁচাতে পারেনি। তখন বলতে লাগলো না আমি সাপকে মেরেই ফেলবো, আমি ওই সাপকে আর রাখবোই না। তখন ওই সাপকে যখন মারতে গেল ওই সাপটি আর গর্তের মধ্যে নেই, সাপটা কোথায় উধাও হয়ে গেল, চলে গেল, সাপকে আর ফেলো না, কিন্তু তার সন্তান কেউ হারালো। ওই লোভের কারণে সন্তান কেউ হারালো, শুধু এতটুকুই নয়, সন্তান হারানোর পরও তার লোভের প্রবণতা আরো বেড়ে গেল। কিছুদিন পর সে ওই স্বর্ণের কথা ডিমের কথা বলতে পারলো না, সে আবার ওই চাহিদা মেটাতে চেষ্টা করলো। তো গর্তের মধ্যে দেখলো সাপ নেই, সে গর্তটাকে তার স্ত্রীর সাথে কথা বলে পরামর্শ করে ওই গর্তটাকে আবার কি করলো, দুজন মিলে পরিষ্কার করে দিল, ওখানে একটু সুগন্ধি লাগিয়ে দিল যাতে সাপ আবার তার সাথে সন্ধি করে ফেললো, যাতে আবার আসে। তো সাপ আবার আসা শুরু করলো, আবার স্বর্ণের ডিম দেওয়া শুরু করলো, আবার স্বর্ণের ডিম পাওয়া শুরু করলো, আবার লোভ বাড়তে লাগলো। এভাবে লোভ করতে 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 একদিন হঠাৎ ওই সাপটা এসে তার স্ত্রীকে ছোবল মেরে মেরে ফেললো। তখন ওই ছোবল মারার পরে তার আত্মীয় স্বজন সবাইকে জানালো, আত্মীয় স্বজনকে জানানোর পর বলতে লাগলো, তুমি এই ছাগল যাওয়ার পর, গাধা যাওয়ার পর, সন্তান মরার পরও তোমার একটু শিক্ষা হলো না, তুমি তারপরে সাপটাকে এখানে পুষছো, তোমার কি এখনো শিক্ষা হয়নি? তখন আত্মীয় স্বজনরা যখন বলতে লাগলো, ও বলার সাথে সাথে স্ত্রীকে হারালো, সন্তানকে হারালো, তিনি একা হয়ে গেল। তিনি বলতে লাগলো, না এবার সাপটাকে আমি মেরেই ফেলবো। যেদিন সাপটাকে মারতে আসলো সেদিন দেখলো সাপ তার পরিবর্তন হলো, সে স্বর্ণ ডিম দেওয়ার পরিবর্তে এখন মুক্তা দেওয়া শুরু করেছে,
আরো দামি
আরো দামি। সে এই মুক্তাটা পাওয়ার পর, এটা হচ্ছে শিক্ষণীয় ঘটনা, লোভ করার একটা শিক্ষণীয় ঘটনা, মুক্তাটা পাওয়ার পর সে বলতে লাগলো, হ্যাঁ আমি তো এখন আবার দামি জিনিস পাচ্ছি। যখন সাপ তার পরিবর্তন হয়েছে সাপের মধ্যে, স্বর্ণ ডিম দেওয়া থেকে শুরু এখন মুক্তার ডিম দেওয়া শুরু করেছে, স্বর্ণ ডিম দেওয়া থেকে মুক্তার ডিম দিচ্ছে, তো সে কি করলো, মুক্তা পাওয়া শুরু করলো। কিছুদিন যেতে না যেতে হঠাৎ করে একদিন ওই স্বর্ণের ডিম মুক্তাগুলো একসাথে নিয়ে রাখলো, নিয়ে রাখার পরে সে ঘুমাচ্ছে, ওগুলা বালিশের নিচে রেখে ঘুমাচ্ছে। সেদিন হঠাৎ সাপ এসে তাকে ছোবল মেরে দিল, আর ছোবলের ছটপটানিতে সে আর নিজেকে কাবু রাখতে পারলো না, যখন চিৎকার চেঁচামেচি করলো তখন তার আত্মীয় স্বজনরা আসলো। আত্মীয় স্বজনদেরকে বলতে লাগলো, আজকে আমি লোভ করতে গিয়ে আমার সবকিছু হারিয়েছি, আমার জানটা পর্যন্ত হারিয়েছি। এইভাবে বলে সে তার ওই যতগুলো স্বর্ণের ডিম মুক্তা ছিল
সংগ্রহ করছিল,
সব তাদের আত্মীয় স্বজনকে দিয়ে দিল, বুঝছো দেখো আর এগুলো আমি নিয়ে যেতে পারছি না, আমি খালি হাতে যাচ্ছি, আফসোস আমি লোভ করতে গিয়ে কি করলাম, দুনিয়াতে আমি লোভ করতে গিয়ে সকল কিছু হারিয়েছি এবং আমার জানটাও হারিয়েছি, প্রাণটাও হারিয়েছি, আজ কবরে যাচ্ছি আমি খালি হাতে, কিছুই নিয়ে যেতে পারলাম না। এভাবে বলতে বলতে ছটপট করতে করতে মারা গেল। তো এই ব্যাপারে সফলতা দেখুন, আজকে সে এখানে লোভ করতে গিয়ে তার সবকিছু হারিয়েছে, কোন সফলতা অর্জন করতে পারেনি। এই ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আমাদেরকে কি করতেছে, লোভ না করার ব্যাপারে তাগিদ দিচ্ছে, যে পারা 28 সূরা হাশরের 9 নম্বর আয়াতে কানজুল ইমান থেকে অনুবাদ, আর যাকে আপন প্রবৃত্তির লোভ থেকে রক্ষা করা হয়েছে সুতরাং তারাই সফল কাম। শেখুল হাদিস হযরত আল্লামা আব্দুল মুস্তাফা আজমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, লালসা অত্যন্ত খারাপ স্বভাব। এই লালসার কারণে আজকে আমার এই এই ব্যক্তিটা কি করলো,
ইন্তেকাল করলো, মারা গেল,
মারা গেল।
অর্থাৎ সে যদি শুরুতেই তার যে ছাগলটাকে মেরে ফেলেছিল
তখন
সে যদি কোন পদক্ষেপ না নিত, তাহলে লোভ না করত, তাহলে সে ওই সে তার এতগুলো জান যাওয়া থেকে তার সন্তানের, তার স্ত্রীর, নিজের জান
এগুলো পারলো না। সে ব্যাপারে আমাদেরকে
আমরা দুনিয়ার স্বাদ যখন আমরা ভোগ করতে থাকি তখন মিরাজ ভাই মানে আমাদেরকে শয়তানের একটা মানে চাল, এটা শয়তানের একটা ইয়া থাকে যে সে আমাদেরকে অন্যান্য কিছু থেকে সরিয়ে রাখে, আল্লাহ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ থেকে সরিয়ে রাখে, আখিরাতের চিন্তা থেকে সরিয়ে রাখে। এরপর আপনার এই যে দুনিয়াবি যে ক্ষতি আছে এগুলোর মধ্যে আমাদেরকে ফেলে দিয়ে ভালো কাজগুলো থেকে দূরে রাখে,
দূরে রাখে। একবার দেখেন না, এখানে একটা বুজুর্গ একটা ঘটনা দেখুন রয়েছে, একদিন তিনি মাটি করতে গিয়ে ইটের মতো স্বর্ণ পেল, পাওয়ার পরে সে সারা রাত এটা নিয়ে ব্যস্ত ছিল, কি করবে কি করবে, মানে সকালে গিয়ে এটা বিক্রি করবে, বিক্রি করে এটা কিনবে সেটা কিনবে। সকালবেলা যখন ওই স্বর্ণের ঢিলাটা নিয়ে যাচ্ছিল তখন দেখতে পেল কবরস্থানে কেউ একজন মাটি খুঁড়ে ফেলছে, তখন সে তার সেটা দেখে অনুভূত হলো, হায় হায় আমি কি করলাম, আমি মৃত্যুর পর তো আমারও কবরের মাটি কিভাবে তুলে ফেলা হবে, আমি সারা রাত এই স্বর্ণের ঢিলাটা পেয়ে আমি উদাসীন ছিলাম, আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফিল ছিলাম, আমি কি করলাম। এভাবে বলে তিনি ওই স্বর্ণের চাহিদা বাদ দিয়ে আবার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে গেল। দেখুন লোভ করা ভালো কিন্তু অতি লোভ ভালো নয়। লোভ করা ভালো বলতে কোন লোভ গুলো করা ভালো, আখিরাতের ব্যাপারে লোভ করা ভালো, নেকির লোভ করা ভালো,
অমুক ভাই ইবাদত করছে আমি আমি যাতে এরকম ইবাদত করতে পারি, ওই ওই লোভ গুলো করা
জি
ভালো,
যে সন্তানদের
ইবাদতের ব্যাপারে আকর্ষণ করার, যে অন্য অন্য সন্তানরা ইবাদত করছে আমার সন্তানরা ইবাদত করছে না, আমিও লোভী হয়ে যাই যে আমার সন্তানকে আমি এ ব্যাপারে লালসা দিব, লোভ দেখাবো যে ইবাদত করো। এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আমাদেরকে অনেক ইন্সপায়ার করা হয়েছে, উৎসাহ দেওয়া করা হয়েছে। চারটি হাদিস এভাবে বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে সে নিজের আখিরাতের ক্ষতি সাধন করে, এবং যে ব্যক্তি নিজের আখিরাতকে ভালোবাসে সে তার দুনিয়ার ক্ষতি সাধন করে। সুতরাং নশরকে অর্থাৎ দুনিয়া অবিনশরকে আখিরাতের উপর প্রাধান্য দাও।
বেশক
দ্বিতীয় নম্বর হাদিসে মোবারকা এমন রয়েছে, দুনিয়ার ভালোবাসা সকল পাপের মূল। দুনিয়ার ভালোবাসা সকল পাপের মূল, তাহলে আমাদেরকে দুনিয়ার ভালোবাসা থেকেও বাঁচতে হবে। আচ্ছা আমি তিন নম্বর হাদিসটা বর্ণনা করে দিই, ওই ব্যক্তি আশ্চর্যজনক যে চিরস্থায়ী ঘরের অর্থাৎ আকিরাতের বিশ্বাস রাখে, অথচ সে অস্থায়ী ঘরের অর্থাৎ দুনিয়ার জন্য চেষ্টা করে। পরবর্তী হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে যে দেখুন আমরা এই হাদিস শরীফ গুলো শ্রবণ করেছি, আমাদের উচিত এই হাদিস শরীফ গুলোর উপরে আমল করার জন্য। দেখুন আমরা দুনিয়াবি ভালোবাসার মধ্যে আসতে কি হয়ে গিয়েছে,
লিপ্ত
হয়ে গিয়েছে। যদি লিপ্ত হয়ে যাই তাহলে আমার পরকাল আমি হারাবো, আমি পরস্থায়ী সেই ইয়াকুত পাথরের তৈরি প্রাসাদের কথা যদি ভুলে যাই জান্নাতের, তাহলে আমি দুনিয়াবের ইট পাটকেল দিয়ে তৈরি এই পাথরের যদি চিন্তা ভাবনা করতে থাকি তাহলে আমার পরকাল হারাচ্ছি। তাহলে আমাকে অবশ্যই এ ব্যাপারে চিন্তা করতে হবে। যেমন আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে আয়াত নাজিল করেন, তার সারমর্মকে এরকম, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য এমন সব বাগান রয়েছে যেগুলো নিম্নদেশে নহরসমূহ প্রবাহিত, এটাই হলো বড় সফলতা। তাহলে নিম্নদেশে নহর প্রবাহিত এটাই বড় সফলতা। তাহলে আমরা পরকালের, আমরা ঈমান এনেছি কিন্তু পরকালের কথা ভুলে যাচ্ছি, দুনিয়াবি সফলতা অর্জন করতে গিয়ে পরকালের সফলতার কথা ভুলে
যাচ্ছি। দুনিয়াবি খারাপ সফলতা, আসলে তো ভালো সফলতা হলে আখিরাত সুন্দর হয়ে যাবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের এছাড়া দর্শক বিদ্যা আরো আমাদের এফোর্ট শ্রবণ করবো। আসুন আমরা আমাদের রমজান ভাই থেকে আরেকটি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
প্রিয় নবী রাগো মনে আনন্দিত আশিকানের সুর, 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 আজকে সকনে আশিকানের সুর, আজকে সপনে আশিকানের সুর, নাত সনায় বিমোহিত আশিকানের সুর, প্রিয়নবীর আগমনে আনন্দিত আশিকানের সুর, প্রিয়নবীর আগমনে আনন্দিত আশিকানের সুর, প্রিয় নবীর মিলাদকে আমরা সবাই ভালোবাসি, প্রিয় নবীর মিলাদকে আমরা সবাই ভালোবাসি, প্রিয় নবীর মিলাদকে আমরা সবাই ভালোবাসি, আয়োজন করছে সদা শিকানের সুর, প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানের সুর, প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানের সুর, মিলাদুন্নবীর মাসে খুব বেশি ওরাতে থাকো, মিলাদুন্নবীর মাসে খুব বেশি ওরাতে থাকো, সবাই বলতে থাকো আশিকানের সুর, প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানের সুর, প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানের সুর, মুস্তাফার আগমন মারহাবা মারহাবা, মুস্তাফার আগমন মারহাবা মারহাবা, সবাই বলতে থাকো আশিকানের সুর, প্রিয় নবীর আগমন শ্রীকানের সুর প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানের সুর প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানের সুর রহমতে কিবরিয়া তোমাদের উপর হোক সদা রহমতে কিবরিয়া তোমাদের উপর হোক সদা আমারি এই দোয়া আশিকানের সুর প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানের সুর প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানের সুর আল্লাহর দয়া নবী নজর তোমাদের উপর হোক সদা আল্লাহর দয়া নবী নজর তোমাদের উপর হোক সদা হোক প্রতি দানের দিন আশিকানের সুর প্রিয় নবী আগমনে আনন্দিত আশিকানের সুর প্রিয় নবী আগমনে আনন্দিত আশিকানের সুর কবর হাসর সবখানে তোমাদের উপরে কবর হাসর সবখানে তোমাদের উপরে হোক ছায়া মুস্তাফার আশিকানের সুর প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানের সুর প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানের সুর হায় আত্তারের মদিনাতে হোক খাতেমা হায় আত্তারের মদিনাতে হোক খাতেমা কর সবে এই দোয়া আশিকানের সুর প্রিয় নবী আগমনে আনন্দিত 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 আশিকানের সুর
কথা বলছিলাম সফলতা নিয়ে কোন ব্যক্তি সফল এবং আমরা মিরাজ ভাই থেকে এটাও শুনেছি যে দুনিয়াতেও সফল ব্যক্তি কিছু রয়েছে আখিরাতেও সফল ব্যক্তি কিছু থাকবেন দুনিয়াতে সফল ব্যক্তি কারা যারা আল্লাহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মত পথ মোতাবেক জীবনকে পরিচালনা করবেন এছাড়াও উনি আরো হিন্টস দিয়েছিলেন যে নিজের আত্মীয় স্বজনের সাথে আপনার বন্ধন রক্ষা করা এবং হারাম হালাল হালাল এগুলো বিবেচনা করা এবং এছাড়া যে ব্যক্তি সৎ পথ অবলম্বন করবে কিন্তু আজকে আমরা দেখি আমরা যদি আমাদের পরিবারের মধ্যে দেখি যে আমাদের পরিবারের ভরণ পোষণ করার জন্য আমরা যেভাবে হোক সেটা অসৎ উপায়ে হোক আমরা উপার্জন করে আমাদের সন্তানদেরকে আমাদের পরিবার বর্গদেরকে এনে আমি উপার্জন করে খাওয়াচ্ছি কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা আপনি হয়তোবা পরিবারের সামনে নিজেকে অনেক বড় পরিচয় করাতে পারবেন যে আপনি পরিবার জন্য অনেক কিছু করছেন কিন্তু আল্লাহ তো রসুলের যে নারাজগিমূলক কাজ করছেন সেদিকে তো আল্লাহ তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়ে যাচ্ছেন আপনার পরিবার আগে নাকি আল্লাহ তো রসুল আগে আল্লাহ তো রসুল যদি অসন্তুষ্ট থেকে যান আর আপনার পরিবার যদি খুশিও হয়ে যান তাহলে আপনার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে কিন্তু আমরা প্রথমতে চেষ্টা করতে হবে আমি যাতে আমার মালিককে খুশি করতে পারি আমি যাতে আমার রসুলকে খুশি করতে পারি কেননা ওনাদের ওনারাই তো আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আর আল্লাহ তাআলা এটাও ইরশাদ করে দিয়েছে যে আমি মানুষ এবং জিনজাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি ইবাদত তো করছি তাই না কিন্তু ইবাদতের পাশাপাশি আমি যদি আমার পরিবারের ভরণ পোষণটা হারাম উপায়ে করি তাহলে আপনার ইবাদত করেও কোনো লাভ হবে না আপনি ইবাদত করছেন কিন্তু মিথ্যা বলছেন তাহলে আপনার এই ইবাদতের কোনো ফায়দা হবে না আপনি ইবাদত করছেন মুসলমানের হক মেরে খাচ্ছেন তাহলে সেই ইবাদতের কোনো দাম থাকবে না তো আপনাকে সফল হতে হবে কিভাবে আল্লাহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাচ্ছেন ওনারা কোন বিষয়টাতে রাজি আছেন সেই বিষয়গুলো যখন আপনি করবেন তখনই আপনার ওই বিষয়গুলোতে সফলতা আসবে আপনি যদি ওই বিষয়গুলো ছেড়ে কিভাবে দুনিয়াতে আরো বেশি টাকা উপার্জন করা যায় নাম কামানো যায় মানুষের সামনে প্রশংসিত হওয়া যায় সেটা যে উপায়ে হোক না কেন আজকে অনেক মানুষ দেখা যায় আমাদের সমাজে প্রশংসিত অনেকের কাছে প্রশংসিত প্রশংসিত অনেক বড় বড় লিডার, অনেক বড় বড় নেতা রয়েছে, অনেক নামি দামি মানুষ রয়েছে, অনেকগুলো বিল্ডিং এর মালিক, অনেকগুলো গাড়ির মালিক, কিন্তু তারা সমাজের কাছে প্রশংসিত, তারা সমাজের কাছে সফল ব্যক্তি। আমাদের আমাদের অনেকে মনে করে যে এরা অনেক সফল, ওরা অনেক দুনিয়াতে অনেক কিছু কামিয়ে ফেলেছে, কিন্তু দেখতে হবে তারা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কতটুকু প্রশংসিত, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর কতটুকু রাজি। যদি রাজি না থাকে তাহলে এত কিছু করার কোনো ফায়দা হবে না। তো ইনশাআল্লাহ আমরা মিরাজ ভাই থেকে আরো মাদিনায় ফুল শ্রবণ করব।
আসলে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উদযাপনের মধ্যে সফলতা আছে,
সুবহানাল্লাহ।
এমন একটি ঘটনা আমি আপনাদের কাছে উপস্থাপন করব। আপনি ঈদ মিলাদুন্নবীর কথা বলেছেন উদযাপন করার, সেই ক্ষেত্রে আমার এই কথাটি হঠাৎ মনে পড়লো। তার আগে আমি হাদিস শরীফ একটি সারমর্ম বলি যে তোমরা ততক্ষণ মুমিন হতে পারবা না যতক্ষণ না সকল কিছু থেকে, ধন দৌলত আত্মীয় স্বজন মাতা পিতা থেকে অধিক মহব্বত অধিক ভালোবাসা আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উপর
আল্লাহর রাসূলকে যদি না করে।
একটি ঘটনা আশিক রাসূলের একটি ঘটনা বলি, কানজুল উম্মাল কিতাবের মধ্যে এটি বর্ণিত আছে, তার সারমর্ম অনেকটা এরকম যে মদিনাই মুনাওয়ারাতে একজন আশিক রাসূল ছিল যার নাম ইব্রাহিম।
আচ্ছা,
ইব্রাহিম তিনি এমন আশিক রাসূল ছিল যে সর্বদা হালাল রুজি উপার্জনে ব্যস্ত থাকত, হালাল রুজি উপার্জন করত, এই রুজি থেকে ওই আয়ের টাকা দুই ভাগ করে ফেলত, এক ভাগ পরিবারের জন্য ব্যয় করত, আর এক ভাগ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম মাস আগমনের জন্য রেখে দিত, অর্থাৎ রবিউল আওয়াল মাসের জন্য রেখে দিত। যখন রবিউল আওয়াল মাস পদার্পণ করত, তার শেষ নিয়ে আসত, তখন ওই অর্থগুলো ঈদ মিলাদুন্নবীতে খরচ করত, ঈদ মিলাদুন্নবী উপলক্ষে
কেমন আসে
খরচ করত, ফকির মিসকিনের খাবারের ব্যবস্থা করত, আয়োজন করত, মিলাদের আয়োজন করত, মাহফিলের আয়োজন করত। একবার ওনার বিবিও রসুলের দেওয়ানি ছিল, ওই ইব্রাহিম যিনি আশিকের রসুলের কথা বলছি, তিনার এই যে ঈদ মিলাদুন্নবী পালন করার ব্যাপারে তিনার বিবিও কি করত, তিনাকে অতিরিক্ত মানে অমায়িক সাহায্য সহযোগিতা করত। একবার ওনার বিবি যখন ইন্তেকাল করেছেন, এর পরও ওই আশিকুর রসুল ইব্রাহিমের বিঘ্নটা ঘটে নাই ঈদ মিলাদুন্নবী উদযাপন করতে, রসুলের মিলাদ উদযাপন করতে সে বিঘ্নটা ঘটে নাই। দেখুন কেমন আল্লাহওয়ালা আশিকুর রসুল ছিল। একদিন হঠাৎ তিনি ইব্রাহিম ওই সন্তানকে ডেকে বলল, আজ রাত আমার ইন্তেকাল হবে, আর আমার সারা জীবনের পুঁজি সঞ্চয় হিসেবে 50 দিরহাম এবং 19 গজ কাপড় আছে, তুমি আমার মৃত্যুর পরে আমাকে এই কাপড় দিয়ে কাফন তৈরি করে আমাকে কবরস্থ করবে, আর 50 দিরহামকে যেখানে ভালো কাজ হবে সেখানে ব্যয় করবে, যে কোনো ভালো কাজে ব্যয় করবে। এটা বলেই সেদিন রাত্রে কালমা নসিব হয়েছে, কালমা পড়তে পড়তে ইন্তেকাল করেছেন। ইন্তেকাল পরে বাবা যেভাবে নসিহত করেছে সেভাবেই সন্তান সমাধি করেছে। সমাধি হওয়ার পরে সন্তান চিন্তায় পড়ে গেল যে বাবার কথা তো রাখলাম, 19 গজ কাপড় দিয়ে বাবাকে কাফন পরিয়ে কবরস্থ করলাম, সমাধি করলাম, এখন 50 দিরহামটা আমি এমন কোন ভালো কাজে খরচ করব আমার মাথায় আসছে না। এভাবে চিন্তা করতে করতে সে ঘুমিয়ে পড়ল, আর ঘুমের একদিকে ঘুমিয়ে পড়ল আর এদিকে স্বপ্নে দেখতে পেল যে কেয়ামত সংঘটিত হয়ে গিয়েছে।
আল্লাহ,
কেয়ামতের মধ্যে সবাই হাই নফসি করতে লাগলো, সবাই কান্না কাটি করতে লাগলো, সবাই নিজের চিন্তা নিয়ে বিভোর হয়ে গেল, ব্যস্ত হয়ে গেল। এমন সময় যারা জান্নাতে যাওয়ার তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যারা জাহান্নামে ফয়সালা শুনেছে তাদেরকে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আর এ সময় আশিক রসুল ইব্রাহিমের সন্তানের পা থরথর করে কাঁপতে লাগলো, তার ব্যাপারে কি ফয়সালা আসে। তখন অদৃশ্যভাবে আওয়াজ আসলো, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। সে খুশি হয়ে গেল, সে জান্নাতে প্রবেশ করল এবং জান্নাতে 60টি জান্নাত সে আনন্দ চিত্রে ভ্রমণ করল। যখন 8 নম্বর জান্নাতে প্রবেশ করবে তখন জান্নাতের দারওয়ান হযরত সাইয়েদুনা রিদওয়ান তাকে পথ আটকিয়ে দিল। বুঝতে লাগলো এই জান্নাতে তারাই প্রবেশ করতে পারে যারা সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের ঈদ মিলাদুন্নবী উদযাপন করে।
সুবহানাল্লাহ,
এটা বলার সাথে সাথে ওই সন্তানের অন্তর মধ্যেই চিন্তা আসে গেল যে আমার আব্বা মা তো এই জান্নাত হবে, কারণ আমার আব্বা মা ঈদ মিলাদুন্নবী উদযাপন করতেন। তখন অদৃশ্যভাবে আওয়াজ আসলো, তাকে যেতে দাও, তার আব্বা মা তার সাথে সাক্ষাৎ করতে চায়।
আল্লাহু আকবার, আল্লাহ।
তখন সে প্রবেশ করার অনুমতি পেয়ে গেল, প্রবেশ করতে দেখতে লাগলো হাউজে কাউসারের পাশে একটি সিংহাসন, আর ওই সিংহাসনে তার মা বসা ছিল। এটা দেখে এত খুশি হয়ে গেল, সাথে আরো অনেক বড় একটি সিংহাসন তৈরি আছে, তার আশেপাশে আরো অনেক সিংহাসন ছিল, ওই বড় সিংহাসনে একজন বুজুর্গী মহিলা বসেছিল, আর আশেপাশে অনেক বুজুর্গী মহিলা বসেছিল। ফিরিস তাকে জিজ্ঞেস করতে লাগলো, এত বড় সিংহাসনে এত সুন্দর আকৃতিতে বুজুর্গী মহিলাটি বসে আছে, উনি কে? তখন বলতে লাগলো, এটি হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের প্রিয় মেয়ে মাফাতাবাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা। এটা শুনে তার অন্তর আরো আনন্দে খুশিতে উৎফুল্ল হয়ে গেল। আশেপাশে যারা আছে হচ্ছে, এরা হচ্ছে আম্বিয়াগণ আলাইহিস সালামের বিবিগণ। আচ্ছা, এটা দেখার পরে তিনি আরেকটু সামনে গেল, সামনে গিয়ে দেখতে লাগলো আরো অনেক সুন্দর একটি সিংহাসন তৈরি আছে, আর যেখানে চাঁদের থেকেও উজ্জ্বল সুন্দর চেহারা নিয়ে তশরিফ রেখেছেন প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম।
আর তিনার পাশে চারটি চেয়ার রয়েছে, ওগুলোতে খলিফায়ে রশিদিন তশরিফ রেখেছিলেন, এবং ডান দিকে আম্বিয়াগণ, বাম দিকে শহীদগণ তশরিফ রেখেছেন। এরপরে তিনি দেখতে লাগলেন ওখানে সমাবেশ হচ্ছে, সমাবেশের মধ্যে ওই আশিকের রসুল ইব্রাহিমও বসা ছিল, আর সন্তানকে দেখে আনন্দে চিত্রে জড়িয়ে ধরল। এই দৃশ্যগুলো দেখার পরে সন্তান জিজ্ঞেস করতে লাগলো, বাবা এরকম নিয়ামত তোমরা কিভাবে পেয়েছো? বলতে লাগলো, আমরা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার কারণে আল্লাহ তাআলা এই নিয়ামত দ্বারা আমাদেরকে ধন্য করেছে। এই জিনিসটা দেখতে না দেখতে স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, স্বপ্ন ছুটে গেল। তখন তিনি সিদ্ধান্ত নিল যে আমি ওই দিন মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব। তখন তিনি কি করলো, কেমন জজবা চলে আসলো, কেমন উৎসাহ চলে আসলো, পুরো বাড়ি বিক্রি করে দিল এবং 50 দিরহাম আর বাড়ির টাকাগুলো নিয়ে ঈদ মিলাদুন্নবীর উদযাপন খাবারের আয়োজন করলো, এবং ওলামায়ে কিরামকে দাওয়াত দিল, তারপরে মিসকিনদেরকে দাওয়াত দিল, পাড়া প্রতিবেশীকে দাওয়াত দিল, সবাইকে খাওয়ালো, আর সে পরবর্তী সময় আল্লাহ তাআলার ইবাদত রিয়াজতের মধ্যে দিন কাটিয়ে দিল, মসজিদে থাকতো আর ইবাদত করতো। এভাবে 30 বছর পর তার এভাবে কেটে গেল। তো 30 বছর পরে সে যখন ইন্তেকাল করলো, কেউ তাকে স্বপ্নে দেখলো যে আপনার সাথে আল্লাহ তাআলা কিরূপ আচরণ করেছে, বলছে আল্লাহ তাআলা আমি মিলাদুন্নবী উদযাপন করার কারণে আল্লাহ তাআলা আমাকে আমার মা বাবার কাছে পৌঁছিয়ে দিয়েছে। মা বাবা কোথায়
দেখেন, এনারাই সফল, কেননা মাও জান্নাতে, বাবাও জান্নাতে, সন্তানও জান্নাতে।
সফলতা কেন পেয়েছে?
এবং এর পিছনে মূল কারণ ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মহব্বত,
মহব্বত নিয়ে ওনার মিলাদকে উদযাপন করার বরকতে। আয় হায় সুবহানাল্লাহ। আসলে আমরা দুনিয়ার লোভ লালসায় পড়ে হয়তোবা জান্নাতকে ভুলে যাচ্ছি, দুনিয়ার লোভ লালসায় পড়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিদার করব কবরের মধ্যে সেটা ভুলে যাচ্ছি, দুনিয়ার লোভ লালসায় পড়ে আমরা যে কিয়ামতের দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাত থেকে যে হাউজে কাউসারের পানি পান করব সেটা ভুলে যাচ্ছি, দুনিয়ার লোভ লালসায় পড়ে আজকে আমরা কিয়ামতের দিন যে আমার আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাআত করবে সেটা ভুলে যাচ্ছি। তো দেখুন, এই জিনিসগুলোর মধ্যে আসলে হচ্ছে সফলতা। কেননা আপনি যদি কবরের মধ্যে প্রশ্ন উত্তরে বেজে যান তাহলে কি অবস্থা হবে? তখন তো আপনি নিজেকে সফল দাবি করতে পারবেন না। দুনিয়ার মধ্যে অনেক বড় সফল ব্যক্তি কবরের মধ্যে গিয়ে মুনকার নাকিরের প্রশ্ন উত্তরে বেজে গেল, তাহলে সে দুনিয়ার মধ্যে এত সফল হয়ে কি হবে? কবরের পালা তো গেল, কিয়ামতের দিন যখন দণ্ডায়মান হবে, যখন হিসাব নিকাশ নেওয়া হবে, তার আমলের পাল্লা, নেকির পাল্লাটা যদি কম ভারী হয়, গুনায়ের পাল্লা যদি বেশি ভারী হয়ে যায়, তাহলে সেই সফলতা কোথায় যাবে? যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতের এই পারে দাঁড়িয়ে থাকবে, ওই পারে থাকবে জান্নাত, আর নিচে থাকবে জাহান্নাম। আর যদি পুলসিরাত পার হয়ে যদি জান্নাতে যেতে পারে তাহলে তো সফল, আর যদি নিচে পড়ে যায় জাহান্নামের মধ্যে তাহলে কোথায় যাবে তার সফলতা?
দেখুন, প্রকৃত সফল মধ্যে সফল মুসলমান কারা, এ ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কি ইরশাদ করছেন? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেন, অল্পে তুষ্টি হলো অপরন্ত ধন ভাণ্ডার। আমরা আসলে সফলতা অর্জন করতে পারি না, এ কারণে দুনিয়া আখিরাতের আমরা লোভে পড়ে যাই, অধিক লালসা আমাদেরকে
গ্রাস করে ফেলে। এরপর পরিবারের মানুষরা আমাদেরকে বিভিন্ন ধরনের চাপ দেয়, দুনিয়ার স্বাদ ভোগ করার জন্য, ওরা দুনিয়াবি চাকচিক্য এগুলো নিয়ামত গুলো উপভোগ করার জন্য।
চাহিদা বৃদ্ধি যত হবে লোভের প্রবণতা তত বাড়বে, সফলতা আমার অর্জন এগুলোর জন্য সফলতা অর্জন করতে
আল্লাহকে রাজি করার ক্ষেত্রে আমরা পিছিয়ে যাব,
হয়তো এগুলাতে আমি সফল হয়ে যাব, ইনকাম করব, আয় করব, সফল হয়ে যাব, আমার চাহিদা পূরণ করব, কিন্তু ওই ইনকামের মধ্যে কি হারাম আছে কিনা তা কিন্তু আমি বিবেচনা করি নাই। আমার দুনিয়াবি সফলতা আমার কোন সফল না, আমার পরকালের সফলতাই হচ্ছে আমার সবচেয়ে বড় সফল। আমাকে দেখতে হবে আমি দুনিয়াতে এই লোভ করে যদি আমি যদি সফলতা মনে করি তাহলে এটা আমি হচ্ছে বোকাদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বোকা থেকে বাঁচার তৌফিক নসিব করুক। দেখুন তিনটি বাণী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করছেন, আমরা এগুলো মনোযোগ সহকারে শ্রবণ করি তাহলে আমাদের অনেক কিছু শিক্ষা অর্জন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি বাণী, এক প্রথম বাণীর মধ্যে কি বলছেন, ছয়টি জিনিস আমলকে নষ্ট করে, ছয়টি জিনিস আমলকে নষ্ট করে দেয়। এক, সৃষ্টি জগতের ত্রুটি অনুসন্ধানে লেগে থাকা। আমরা সৃষ্টি জগতে যদি ত্রুটি অনুসন্ধান করতে থাকি তাহলে আমাদের কি হয়ে যাব, আমল আমাদের নষ্ট হয়ে যাবে। দুই, অন্তর কঠোরতা। তিন, দুনিয়ার প্রতি ভালোবাসা। এবং চার, লজ্জাশীলতার অভাব। পাঁচ, উচ্চ আশা আকাঙ্ক্ষা। ছয়, সীমার অধিক অত্যাচার। এগুলো যদি আমরা আমাদের অন্তরের মধ্যে রাখি তাহলে আমরা আমাদের আমলকে নষ্ট করে ফেলব। আর দ্বিতীয় নম্বর বাণী হচ্ছে কি, বুদ্ধিমান সেই যে নিজের নফসের চাহিদাকে দুর্বল করে দেয় এবং মৃত্যুর পর আগত জীবনের জন্য নেক আমল করে। আর সহায়হীন সে যে নফসের চাহিদার অনুসরণ করে আর আল্লাহ তাআলার প্রতি উচ্চ আকাঙ্ক্ষা রাখে। তিন নম্বর বাণী, আমি আমার উম্মতের উপর যেই জিনিসগুলোর ভয় করি তার মধ্যে থেকে ভয়ানক জিনিস হল কুপ্রবৃত্তির চাহিদা এবং উচ্চ আশা আকাঙ্ক্ষা। তাহলে দেখা যাচ্ছে যে আমরা উচ্চ আশা আকাঙ্ক্ষার জন্য আমরা কিন্তু পরকালের আমলকে নষ্ট করে ফেলছি। আমরা মূলত মানুষকে সাকসেসম্যান কাকে মনে করি, সফলতা কাকে মনে করি, যে ব্যবসার মধ্যে একটা প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় প্রতিষ্ঠানে গিয়েছে তাকে আমরা সফল ব্যক্তি মনে করি, যে এই যে একটা কাজের মধ্যে কামিয়াব হয়েছে সে হারাম হালাল বিবেচনা করে নাই তাকে আমরা সফল মনে করি। না, সফল ব্যক্তি সে নয়। আমাকে দেখতে হবে সফল ব্যক্তি হচ্ছে যে আল্লাহ তার রসুলকে রাজি করাচ্ছে, আল্লাহ তার রসুলের কথা মতো যে চলছে সে হচ্ছে সবচেয়ে বড় সফল। তো আমাদেরকে এসব বিষয়ে অবশ্যই অবগত হবে, আমাদেরকে সফলতা অর্জনের জন্য হালাল রুজি উপার্জন করতে হবে, পরিবারের খেয়াল রাখতে হবে। এবং আমরা সফলতা এটাকে মেনে নিতে পারবো না অবশ্যই যে হারাম পর্দায় উপার্জন করে আমি অনেক, আমাদেরকে ওই দিক দিয়ে অনেকে মন ছোট করে ফেলে যে সে অনেক আগে চলে গিয়েছে। অল্প তুষ্টিতে সন্তুষ্ট থাকাই ভালো, যা যত চাহিদা কম হবে তার গুনার প্রবণতা তত কমে যাবে। আমাদের চাহিদা বেশি হওয়ার কারণে গুনাহের প্রবণতাও বেড়ে যায়। সফলতা আমরা মনে করি এটা সফলতা যেটা গুনাহ করে আমি অর্জন করছি, না, সফলতা ওটাই যেটা আমি নেকিভাবে অর্জন করে আল্লাহ তাআলা আমাকে দান করেছেন এবং ওইটার কারণে আমি কালকে আমাদের দিন নাজাত পেয়ে ওখানে সফলতা পেয়ে যাবো ইনশাআল্লাহ।
আমাদের এছাড়া দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে, তো আমরা শুনলাম যে সফলকে সফল কারা, দুনিয়াবি যতই চাপ আসুক না কেন, দুনিয়াবি যতই কষ্ট আসুক না কেন, আপনার সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওনারা যেভাবে চান যে কাজগুলো করলে ওনারা খুশি হবেন সেগুলো করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করবেন, কেননা জীবনটা সংক্ষিপ্ত, যে কোনো মুহূর্তে আমরা এই দুনিয়া থেকে বিদায় হতে পারি, অর্থাৎ আমরা আমাদের ইন্তিকাল হতে পারে। কিন্তু আমরা যদি ওনাদেরকে খুশি না করা অবস্থায় দুনিয়া থেকে চলে যাই তাহলে বাকি এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, বাকি যে জীবনটা আছে ওটা কিন্তু চিরস্থায়ী, ওখানে আরো অনেক লং টার্মের একটা পিরিয়ড থাকবে। তো আমাদেরকে ওইটা চিন্তা করতে হবে, আমি সামান্য হায়াতের জন্য দুনিয়াতে আমি উপভোগ করছি, দুনিয়ার চাকচিক্য গুলো উপভোগ করছি, নিজের পরিবারের টেনশনে, দেখুন কি আমাদের দিন কিন্তু আমার পরিবার আমার পাশে থাকবে না, ওইদিন আমার পাশে, ওইদিন আমার সাথে থাকবে, আমার সাফাত করবে হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দুনিয়াতে থাকতে ওনাকে রাজি করে যায় ইনশাআল্লাহ, কবরেও ওনাকে পাবো, আখিরাতে ওনাকে পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু শ্রবণ করেছে এর উপর আমল করার এবং অপর ইসলামের ভাইকে পৌঁছিয়ে দেওয়ার সে তৌফিক দান করুক, এবং বিশেষত শুধু নিজে নয় নিজের পরিবারবর্গকেও বাঁচাবেন। নিজে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচবে না, নিজের পরিবারবর্গদেরকেও কিভাবে নেকির পথে চলা যায়, কিভাবে নেকির কাজ করা যায়, নেক আমল করা যায়, সৎভাবে চলা যায়, সৎ উপার্জন করা যায়, হালাল হারাম বেছে চলা যায়, এগুলো নিজের পরিবার পরিজনদেরকে বুঝাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এজন্যই দাওয়াত ইসলামী আপনাদের জন্য নিয়ে এসেছে মাদানী চ্যানেল। নিজের পরিবারবর্গদেরকে মাদানী চ্যানেল দেখান, ইনশাআল্লাহ আজ্জাবাজাল এই চ্যানেলের বরকতে আপনারা কিভাবে নিজেকে নেককার বানাবেন, নিজের পরিবারবর্গকে নেককার বানাবেন তা সম্পর্কে জানতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু শুনেছে এর উপর আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় একেবারে শেষ, ইনশাআল্লাহ আজ্জাবাজাল দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে, অন্য কোনো মোবাইল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
ওয়েক আপ, প্রে ফজর এন্ড রিফ্লেক্ট অন দ্য বিউটি অফ দ্য আর্লি মর্নিং। ওয়েক আপ, প্রে ফজর এন্ড রিফ্লেক্ট অন দ্য বিউটি অফ দ্য আর্লি মর্নিং, মর্নিং উইথ মাদানী চ্যানেল।